Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Ashhadu an la ilaha illallah. Ashhadu an la ilaha illallah. Ashhadu an Muhammad Rasulullah. Ashhadu anna Muhammad Rasulullah. Hey, ala salah. Hey, ala salah. Hey, ala falah. على الفلاح الله أكبر الله أكبر لا
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل أمر ربي بالقسط وأقيموا وجوهكم عند كل مسجد وادعوه مخلصين له الدين الدين كما بدأكم تعودون عموماً جلسے سے پہلے
سوچراچر جرمنیر جلسر پوربے যখনই জার্মানি এসেছি ফ্র্যাঙ্কফুর্টের বাইরে কোথাও যাই না বা পূর্বে যাইনি এবার জার্মানির জলসা একটু তাড়াতাড়ি হচ্ছে তাই লন্ডন থেকে জার্মানির উদ্দেশ্যে তাড়াতাড়ি রওনা হতে হয়েছে বাহির থেকে যুক্তরাজ্যের জলসায় বা ইউকের জলসায় যে সমস্ত অতিথিরা বা মেহমানগণ এসেছিলেন তাদের সাথে মোলাকাতও তাড়াতাড়ি শেষ করতে হয়েছে এবার ইউকের জলসায় পাকিস্তান এবং অন্যান্য দেশ থেকে অনেক বড় সংখ্যায় মেহমান এসেছেন কিন্তু আমার মনে হয় অনেকের সাথে মোলাকাত করা সম্ভব হয়নি কেননা আমাকে তাড়াতাড়ি জার্মানি আসতে হয়েছে এর একটি কারণ হল এবারকার জার্মানির জলসা সালানা এক সপ্তাহ পূর্বে হচ্ছে অর্থাৎ যে সপ্তাহ হয় তার এক সপ্তাহ পূর্বে হচ্ছে দ্বিতীয়ত আমির সাহেব জার্মানি এই কথার উপর জোর দিচ্ছিলেন যে হ্যামবার্গ এসেছেন অনেকদিন হয়েছে তাই হ্যামবার্গের ট্যুরও আবশ্যক আর এখানে যে সমস্ত মসজিদ নির্মিত হয়েছে সেগুলোর উদ্বোধন ও হবে এই সফরে তো দুটো মসজিদের উদ্বোধন হবে একটি গতকাল হয়েছে স্টেডিয়ামে বাইতুল করিম মসজিদের উদ্বোধন হয়েছে দ্বিতীয় মসজিদের উদ্বোধন হবে আগামীকাল যাওয়ার পথে অর্থাৎ হ্যানোভারে বাইতুল সামির উদ্বোধন হবে আগামীকাল যখন হুজুর ফ্র্যাঙ্কফুর্ট যাবেন আর এবছর রমজানও যেহেতু তাড়াতাড়ি আসছে তাই জলসার পর মসজিদের উদ্বোধনের প্রোগ্রাম সাধারণত হয়ে থাকে কিন্তু এবছর সেগুলো জলসার পূর্বেই করতে হচ্ছে জলসার পর তাই এখানে কোনোভাবে আর থাকা যাবে না থাকার সুযোগ নেই তো আজকে মসজিদ সম্পর্কে আমি কিছু বলবো আজকের এই খুতবায় আমরা জানি যে মসজিদ আল্লাহ তাআলার ইবাদতের জন্য নির্মিত হয় আর এই দৃষ্টিকোণ থেকে এক আহমদি মুসলমানের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হল মসজিদ এবং গুরুত্বপূর্ণই হওয়া উচিত এর গুরুত্বের নিরিখে আমি যে যেই স্থানে মসজিদ নির্মিত হয় সম্ভব হলে আমি স্বয়ং গিয়ে মসজিদ উদ্বোধন করার চেষ্টা করি গত পাঁচ বছরে জার্মানিতে এবং পৃথিবীর অন্যান্য দেশেও মসজিদ নির্মাণের প্রতি জামাতের মনোযোগ নিবদ্ধ হয়েছে আমি হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের নির্দেশের আলোকে এদিকে জামাতের দৃষ্টি আকর্ষণ করে থাকি যে মসীহ মওউদের উক্তি অনুসারে যেখানেই জামাতকে পরিচিত করতে হয় বা ইসলামের তবলিগ করার যেখানে ইচ্ছা থাকে ইসলামের সৌন্দর্য মণ্ডিত শিক্ষাকে মানুষের কাছে পৌঁছাতে হয় সেখানে মসজিদ নির্মাণ করো এর ফলে নিজেদের তরবিয়তের সুযোগ হবে এবং তবলিগেরও সুযোগ সৃষ্টি হবে খোদা তাআলা করুন যখনই আমরা কোন মসজিদ নির্মাণের কথা ভাবি বা নির্মাণ করি বা পরিকল্পনা করি তখন এই মহান উদ্দেশ্য যেন আমাদের সামনে থাকে এই দৃষ্টিকোণ থেকে যদি প্রত্যেক আহমদী আওয়াল বৃদ্ধ বনিতা আত্মবিশ্লেষণ করেন, তাহলে মসজিদ নির্মাণের কল্যাণ তারা লাভ করবে। একটি সময় ছিল যখন হ্যামবুর্গে শুধু একটি অতি ক্ষুদ্র মসজিদ ছিল, আর এখনো সেই মসজিদ আছে। আহমদীদের সংখ্যাও সীমিত ছিল, আর সেই মসজিদ প্রয়োজন পূরণের জন্য যথেষ্ট ছিল, এবং এতদ অঞ্চলে বসবাসকারী লোকদের উপর এর অনেক ইতিবাচক প্রভাব রয়েছে। কিন্তু এরপর প্রয়োজনের নিরিখে জামাতের সংখ্যা বাড়ে। আপনারা একটা বড় জায়গায় বাইতুর রশিদ নামে মসজিদ নির্মাণ করেছেন, যে মসজিদে একটি বড় হল, আর মসজিদের যে অংশ আছে উভয়টি মিলিয়ে প্রায় 1200 নামাজি সেখানে নামাজ পড়তে পারে। আমি যখন ইতিপূর্বে এসেছি দেখেছি যে মসজিদ কানায় কানায় ভরা, আশপাশের জামাতের সদস্যরা জুমার জন্য সেখানে আসে বা আসত, আর তাদের জন্য তাবু লাগাতে হতো নামাজের খাতিরে। তাবু লাগানোর পরও জায়গা ছোট মনে হতো, বরং এবার তো কালকে আমি দেখছিলাম মাগরেব এশার নামাজেও সেই জায়গা ছোট দেখাচ্ছিল, মানুষ বাহিরে দাঁড়িয়ে নামাজ পড়ছিল। তাই আজকে এখানে হলে জুমার নামাজের ব্যবস্থা করা হয়েছে। এটি খোদার অপার অনুগ্রহ এবং কৃপা যে আমরা চেষ্টা করে যখন বড় কোনো কিছু ক্রয় করি বা নির্মাণ করে, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আমাদের প্রয়োজন এবং চাহিদাকে, চাহিদার বহর এবং মাত্রাকে বৃদ্ধি করেন। আর যতদিন আমরা তার খাঁটি বান্দা হিসেবে এই চেষ্টা অব্যাহত রাখব, খোদার ঘরকে আমাদের চেষ্টা জারি রাখবো, আল্লাহ তাআলাও চাহিদা বৃদ্ধি করবেন এবং জামাত ক্রমশ উন্নতির ধাপের পর ধাপ উন্নতি করবে। তাই সবসময় সবাইকে স্মরণ রাখতে হবে যে আমাদেরকে মসজিদের সৌন্দর্য বৃদ্ধির জন্য সবসময় চেষ্টা চালিয়ে যেতে হবে। আর সেই চেষ্টা কিভাবে হবে, সেই চেষ্টা সেভাবে হবে যেভাবে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, এবং আল্লাহ এবং তার রসুল আমাদের রীতি শিখিয়েছেন। চেষ্টার আল্লাহ তাআলা কোরআনে বলেন, যে আয়াতের আমি তেলাওয়াত করেছি প্রথম দিকে, সে আয়াতের অনুবাদ হল, তুমি বলো আমার প্রভু ন্যায় বিচারের আদেশ দিয়েছেন, একই সাথে এই নির্দেশ দিয়েছেন যে তোমরা প্রত্যেক মসজিদে উপস্থিত সব মনোযোগ আল্লাহর দিকে নিবদ্ধ করো এবং তার উদ্দেশ্যে দিনকে বিশুদ্ধ করে কেবল তাকে ডাকো, যেভাবে তিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন সেভাবে তোমরা মৃত্যুর পর তার দিকে ফিরে যাবে। এই আয়াতে আল্লাহ তাআলা মসজিদে আগমনকারী লোকদের কিছু বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রত্যেক মোমেনের প্রথম দায়িত্ব সে এই ঘোষণা করা যে আমাকে খোদা তাআলা ইনসাফ বা ন্যায় বিচারের আদেশ দিয়েছেন। ইনসাফ বা ন্যায় বিচার কি, এ সম্পর্কে অন্যত্র আল্লাহ তাআলা বলেন সূরা নিসার আয়াতে 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আদেশ দিচ্ছেন যে তোমরা আমানত সমূহ তাদের প্রাপককে অর্পণ করো, এবং যখন তোমরা লোকদের মাঝে বিচার করো তখন ন্যায়পরায়ণতার সাথে বিচার করো। মীমাংসা যখন করবে ন্যায় ভিত্তিক মীমাংসা করতে হবে। আল্লাহ তোমাদেরকে যার উপদেশ দিচ্ছেন নিশ্চয় তা অতি উত্তম এবং আল্লাহ সর্বশ্রোতা সম্যক দ্রষ্টা। এখানে সবসময় স্মরণ রাখতে হবে যে এক মোমেনের ইনসাফ বা ন্যায় বিচারের মান তখনই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যদি খোদার অধিকার তাকে প্রদান করি। খোদার অধিকার কিভাবে প্রদান করা যায়, মোসে মাসলাম সম্পর্কে বলছেন যে আমরা তখনই খোদার খাঁটি বান্দা গণ্য হব যদি আমরা খোদা তালা যা দিয়েছেন তা তাকে ফেরত দেই। বা ফেরত দেওয়ার জন্য শতপ্রবৃত্ত হই, প্রস্তুত হই। অন্যত্র তিনি বলেন যে খোদার অধিকার সত্যিকার অর্থে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই খোদা তাআলাকে দিয়েছেন বা প্রদান করেছেন। তিনি বলেন যে আমানতের অর্থ হল কামেল মানবের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, শক্তি, নিচয়, হৃদয়, প্রাণ, ইন্দ্রিয়, ভয়, ভীতি, ভালোবাসা এবং সম্মান, তার প্রতাপ, সমস্ত আধ্যাত্মিক এবং দৈহিক নেয়ামত হল নেয়ামত যা আল্লাহ তাআলা মানুষকে দান করেন। আর এরপর কামেল মানব এই আয়াত ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতে ইলা আহলিহা এই আয়াতের শিক্ষা অনুসারে এই সমস্ত আমানত খোদা তাআলাকে প্রত্যর্পণ করে ফেরত দেয়, অর্থাৎ খোদার সত্তায় বিলীন হয়ে তার পথে উৎসর্গ করে। তিনি বলেন যে এই মহিমা সবচেয়ে উত্তম ভাবে পরিপূর্ণ ভাবে এই কাজ এই দায়িত্ব পালন করেছে আমাদের নেতা, আমাদের প্রভু, আমাদের পথ প্রদর্শক নিরক্ষর নবী, সত্যবাদী এবং সত্যায়িত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরেই শুধু এই মহিমা দেখা যায়, এই পদমর্যাদা তিনি উপনীত ছিলেন। তো এটি ইনসাফের সবচেয়ে উন্নত মান বা স্ট্যান্ডার্ড যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করেছেন, কিন্তু এটি প্রতিষ্ঠা করার পর আমাদেরকে নিজেদের সাধ্য এবং সামর্থ্য অনুসারে সেই দায়িত্ব পালনের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। কারণ খোদার নির্দেশ রয়েছে যে তোমাদের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ সেটি অনুসরণীয় এবং অনুকরণীয়। সেই কামেল পরিপূর্ণ সম্পূর্ণ আদর্শ যার পদাঙ্ক অনুসরণের তোমাদের চেষ্টা করতে হবে। সুতরাং হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম যে বলেছেন যে আমরা তখনই সত্য সত্যিকারের বান্দা প্রমাণিত হব যদি আমরা খোদা তাআলা যা দিয়েছেন তা ফেরত দেই বা ফেরত দেওয়ার চেষ্টা করি। অর্থাৎ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুমহান আদর্শ প্রতিষ্ঠিত করেছেন তার অনুসরণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। তিনি খোদা তালার যে আমানত তা যথার্থভাবে খোদা তালাকে ফেরত দিয়েছেন এবং ফেরত দেওয়ার চেষ্টা করেছেন, আর মোমেনের তা করার চেষ্টা করা উচিত। এটি মোমেন হওয়ার লক্ষণ বা পরিচয়। এই চেতনা এবং চিন্তা যদি সৃষ্টি হয় তাহলে ইনসাফ বা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে এবং প্রতিষ্ঠিত হয়। সূরা আরাফে আমরা রাব্বি বিল কিস্ত বলে যে ইনসাফের নির্দেশ দেয়া হয়েছে তা দুভাবে প্রতিষ্ঠিত হয়। একটি হল খোদার অধিকার খোদার প্রাপ্য তাকে ফেরত দেওয়ার মাধ্যমে, আর খোদার অধিকার প্রদানের অর্থ হল তার নেয়ামতকে তার প্রদত্ত সবকিছু তার সন্তুষ্টি অর্জনের জন্য ব্যবহার করা, কাজে লাগানো, তার দেয়া আমানত তাকে যথাযথভাবে প্রত্যাপন করা বা ফেরত দেয়া। দ্বিতীয়ত মানুষের মাঝে ইনসাফ করা বা সুবিচার করা। তো খোদা তাআলা বলছেন যে এই উভয় কর্মের উভয় কাজের জন্য যে চেষ্টা সেটি খোদা তালার বিশেষ অনুগ্রহেই করা যায়। যে সফলতা লাভ হয় এক্ষেত্রে শুধু খোদার বিশেষ অনুগ্রহেই লাভ হয়। তাই যখনই মসজিদে আসো নিজেদের মনোযোগ সম্পূর্ণভাবে খোদা তালার প্রতি নিবদ্ধ করো। নামাজের জন্য যখন দাঁড়াও খাঁটি হৃদয়ে একনিষ্ঠ ভাবে তাকে রাখো এবং তার কৃপার ভিক্ষা চাও, তার কাছে তার অনুগ্রহের জন্য দোয়া করো। খোদা তার যে প্রাপ্য আছে সেই প্রাপ্য ফেরত দেওয়ার তোমাকে তৌফিক দান করুন এবং পারস্পরিক সম্পর্কের গণ্ডিত ইনসাফ করার জন্য তিনি তোমাদেরকে তৌফিক দেন। কারো অধিকার যেন খর্ব না হয় এবং আল্লাহ তাআলা তা থেকে তোমাকে বাঁচার বেঁচে ইনসাফ প্রতিষ্ঠার তৌফিক দেন। এমন ইবাদতকারী বা এভাবে ইবাদতকারীরা যারা এভাবে ইবাদত করে, যারা মানুষের অধিকার প্রদানে এভাবে অভ্যস্ত, তারা খোদা তালার ভালোবাসাকে আকর্ষণকারী হয়ে থাকে। এই খাঁটি ইবাদতকেই খোদা তালা, এমন ইবাদতকে খোদা তালা শোনেন এবং গ্রহণ করেন। এরপর বলা হয়েছে আল্লাহ তালা বসির, আল্লাহ তালা সম্যক দ্রষ্টা। শুধু বাহ্যিকতাকেই তিনি দেখেন না, বা বাহ্যকতাকে শুধু তিনি দেখেন না, বরং তার গভীর দৃষ্টি রয়েছে সবকিছুর উপর। হৃদয়ের অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে তিনি অবগত। মানুষ হৃদয়ের গভীরতম প্রদেশে কি আছে তা তিনি জানেন। তাকে এই কথা বলা যাবে না যে হে আল্লাহ, আমি তোমার জন্য খাঁটি হৃদয়ে সবকিছু করছি, একনিষ্ঠ ভাবে করছি, তাই আমার দোয়া কবুল করো। খোদা তাআলা বলছেন যে আমি বসির, আমি তাও দেখছি যা তোমাদের হৃদয়ে রয়েছে। আমি তোমাদের সেই নিয়ত সম্পর্কেও অবগত, যে নিয়ত, যে মন মানসিকতা নিয়ে আমানত ফেরত দিয়েছ, যে যাকে তুমি যা তুমি তুমি খোদার সন্তুষ্টির খাতিরে শুধু তার সন্তুষ্টির জন্য যে নামাজ পড়েছ, সেই নামাজের উপরও আমার গভীর দৃষ্টি রয়েছে। আমার নির্দেশের উপর প্রতিষ্ঠিত হয়ে যে ইনসাফ করার চেষ্টা করেছ, সুবিচারের চেষ্টা করেছ, তার উপর আমার দৃষ্টি আছে। একবার এক ব্যক্তি মসিমদকে জিজ্ঞেস করেন যে নামাজে দাঁড়ানো, নামাজের অবস্থায় খোদা তালার কেমন চিত্র মাথায় রাখা উচিত। মসিম আসলাম বলেন যে এটি একটি মোটা বিষয়, কোরআনে করিমে লেখা আছে যে উদউহু মুখলিসিন আলাহুদ্দিন, ইখলাস বা আন্তরিকতার সাথে খোদা তালাকে স্মরণ করা উচিত এবং তার অনুগ্রহ রাজিকে গভীরভাবে পড়া উচিত, স্টাডি করা উচিত। আল্লাহ তাআলা যে সমস্ত অনুগ্রহ করেছেন সবসময় তার দৃষ্টিতে থাকা চাই। আপনাদের অনেকেই এখানে আছেন, আপনারা আত্মবিশ্লেষণ করেন, খোদার অনুগ্রহ রাজিকে গণার চেষ্টা করেন, তাহলেই ইবাদতের প্রতি মনোযোগ আকৃষ্ট হবে। মসিমদ বলছেন খোদার অনুগ্রহ রাজিকে গণার চেষ্টা করা উচিত, নিষ্ঠা থাকা উচিত, আন্তরিকতা থাকা উচিত, এহসান থাকা উচিত, তার দিকে এমন দৃষ্টি হওয়া উচিত যেন এ বিশ্বাস হয় যে তিনি সত্যিকারের রব। ইবাদতের সার হলো নিজেকে, ইবাদতের সার কথা হলো এমনভাবে ইবাদতের জন্য দাঁড়ানো যেন খোদা তালাকে দেখছে, বা অন্তত পক্ষে এই বিশ্বাস থাকা উচিত সে আল্লাহ তাকে দেখছে না। সকল প্রকারের মিশ্রণ এবং শেরিক থেকে মুক্ত হওয়া উচিত, তার মাহাত্ম্য এবং তার রুবুবিয়তের বিষয়টি সামনে রাখা উচিত। দোয়ায়ে মাসুরা বা রাসূলুল্লাহ যেই দোয়া শিখিয়েছেন সে সময় দোয়া এবং আল্লাহর কাছে অন্যান্য দোয়া করা উচিত, আর অনেক বেশি তওবা এবং ইস্তিগফার করা উচিত। বারবার নিজের দুর্বলতার কথা প্রকাশ করা উচিত যেন আত্মশুদ্ধি লাভ হয়। আর খোদা তালার সাথে সত্যিকারের সম্পর্ক যেন প্রতিষ্ঠিত হয় এবং তার ভালোবাসায় যেন বিলীন হয় ইবাদতকারী। হযরত মুসা আলাইহিস সালাম বলেন যে এইভাবে নামাজে মনোযোগ সৃষ্টি করার চেষ্টা করা উচিত, এইভাবে নামাজে মনোযোগ সৃষ্টি হতে পারে। আর এর সবচেয়ে মহান বা সুমহান দৃষ্টান্ত আমরা দেখি হযরত মুহাম্মদ ইসলামের সত্তায়, তিনি কারণ তিনি সবচেয়ে উত্তম আদর্শ। আর খোদার সত্তায় তাঁর বিলীনতার ক্ষেত্রে বিলীন তিনি আল্লাহর সত্তা এমন ভাবে বিলীন হয়েছেন যে খোদা তালা স্বয়ং তার মুখে ঘোষণা করিয়েছেন যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ তুমি বলো যে আমার নামাজ এবং আমার সমস্ত কুরবানি, আমার জীবন এবং মৃত্যু শুধু আর শুধু খোদা তালার জন্য যিনি সমগ্র বিশ্বজগতের প্রভু। এর ব্যাখ্যায় হযরত মুসা আলাইহিসসালাম এক স্থানে বলেন যে তাদেরকে বলো যে আমার ইবাদত এবং আমার কুরবানি, আমার ত্যাগ, আমার মৃত্যুবরণ আর আমার জীবন যাপন খোদা তালার সন্তুষ্টির জন্য। এখানে এরপরে যে বাক্য আসছে সেটি কিছুটা অস্পষ্ট, যার ফলে হুজুর দেখে নিচ্ছেন ভালো করে। দ্রুত প্রকাশের জন্য এবং তার বান্দাদের আরামের জন্য, যেন আমার মৃত্যুর ফলে তাদের জীবন লাভ হয়। আর মৃত্যু বলতে কি বোঝায়? মসীহ মওউদ আলাইহিসসালামের ব্যাখ্যা এভাবে করছেন যে বস্তুত এই আয়াতের আসল অর্থ হল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার অর্থে মানব জাতির প্রতি সমবেদনা এবং মানব জাতির কষ্টের কষ্ট করতে গিয়ে মানব জাতির মুক্তির জন্য নিজের প্রাণ উৎসর্গ করে রেখেছিলেন। দোয়া এবং তাবলীগ আর তাদের জন্য কষ্ট সহ্য করে সকল প্রকারের প্রজ্ঞাপূর্ণ পন্থা অবলম্বন করে নিজের প্রাণ এবং নিজের আরামকে এই পথে উৎসর্গ করে রেখেছিলেন। সুতরাং খোদার এক বান্দা খোদা তালার ভালোবাসায় যখন বিলীন হবে বা হওয়ার চেষ্টা করবে, এক মোমেন রসুল্লাহর এই আদর্শকে যদি সামনে রাখে, তাহলে এর এছাড়া এর আর কোন ফলাফল বের হতেই পারে না যে সে, অর্থাৎ তাকে খোদা তালার সত্যিকারের বান্দা হতে হবে এবং সৃষ্টির সেবার জন্য ইনসাফের সমূহ দাবি তাকে ইনসাফের সমূহ মানদণ্ডে তাকে পাশ করতে হবে। সেই সত্যিকারের শিক্ষা সম্পর্কে পৃথিবীকে অবহিত করতে হবে যে আল্লাহ তাআলা হযরত সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে নাজেল করেছেন, যেন সত্যিকারের ইনসাফ পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারে। আর এক ব্যক্তি যদি খোদার ইবাদতের প্রতি মনোযোগী হয় এবং আল্লাহর সৃষ্টির সমস্ত অধিকার প্রদানের ব্যাপারেও যদি সচেষ্ট হয়, তাহলে সে আত্মশুদ্ধির ক্ষেত্রে উন্নত মান অর্জন করবে না বা সেদিকে তার দৃষ্টি যাবে না, এটি তো হতে পারে না। আর এক্ষেত্রে উন্নতি করবে না, এটি তো হতে পারে না। সুতরাং খোদার নির্দেশের উপর প্রতিষ্ঠিত হওয়া আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ অনুসারে চলা একজন এক মানুষকে সেই পদমর্যাদা উপনীত করে যে যখন সে খোদার দরবারে উপস্থিত হয় এক পবিত্র এবং নিষ্পাপ আত্মা হিসেবে উপস্থিত হয় বা হতে হবে। এই মকাম এই মর্যাদা অর্জনের জন্য খোদা তালা সুরা নাহলে এইভাবে নির্দেশ দিয়েছেন, আল্লাহ তালা বলেন যে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আল্লাহ আদল ইহসান এবং আত্মীয় সুলভ দানের নির্দেশ দিচ্ছেন, আর নির্লজ্জতা অপছন্দনীয় বিষয় এবং বিদ্রোহকে তিনি নিষেধ করেন। তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা এটি থেকে শিক্ষা নাও, তোমাদেরকে নসিহত করছেন যে এই নির্দেশ থেকে শিক্ষা গ্রহণ করো। এই আয়াতে সেই রীতিকে আল্লাহ তাআলা আরো স্পষ্টভাবে ফলাও করে বর্ণনা করেছেন, যার মাধ্যমে মানুষ খোদার অধিকারও দিতে পারে এবং ইনসাফের মানদণ্ড অনুসারে মানুষের অধিকারও প্রদানে সক্ষম হয় এবং আত্মশুদ্ধিও করতে পারে। এটি খোদা তালার দরবারে একনিষ্ঠভাবে ঝোঁকা। এই আয়াতের প্রথম অংশের ব্যাখ্যায় হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন, প্রধানত এই আয়াতের অর্থ হল নিজ স্রষ্টার আনুগত্যে ইনসাফের রীতিকে ভুলবে না, জালেম হবে না, অত্যাচারী হবে না। সত্যিকার অর্থে যেভাবে তিনি ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, কেউ ভালোবাসা পাওয়ার যোগ্য নয়, কেউ তাওয়াক্কুলের যোগ্য নয়, কেননা খালেক এবং কাইয়ুম আর রব হওয়ার সুবাদে তিনি একমাত্র অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। তিনি বিশ্বজগতের খালেক, বিশ্বের প্রতিটি বস্তুর তিনি স্রষ্টা, তাই তিনি সত্যিকারের ইবাদতের যোগ্য, পরস্তিষের যোগ্য। তিনি তার উপরেই তাওয়াক্কুল বা নির্ভর করা উচিত। আর কাইয়ুমিয়ত তারই, অর্থাৎ তিনি চিরস্থায়ী, চিরকাল থেকে চলে আসছেন, চিরকাল থাকবেন। প্রত্যেক বস্তু যা পৃথিবীতে আমরা দেখি সবকিছুরই একটা মেয়াদকাল তিনি নির্ধারণ করেছেন, তিনি কাইয়ুম হিসেবে। আর তিনি রব, তিনি রুবুবিয়তের মালিক, তিনি আমাদের জন্মের পূর্বে সবকিছুর ব্যবস্থা করেছেন আমাদের জন্য এবং সহজ জীবনযাপনের সকল সুযোগ সুবিধা তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন। তো বলা হয়েছে খালেক, কাইয়ুম এবং রব হওয়ার বিশেষত্বের কারণে সমস্ত অধিকার তার, তাই তোমরা তার সাথে ইবাদতে এবং ভালোবাসায় এবং রব হওয়ার বৈশিষ্ট্যে কাউকে শরীক করবে না। যদি এটি করতে পারো তাহলে এটি হলো আদল বা এটি হলো ইনসাফ, যা করা তোমাদের জন্য আবশ্যক ছিল। যদি এই বিশ্বাস জন্মে যে খোদা আমার প্রভু, খোদার প্রতি আমার ভালোবাসা সবচেয়ে বেশি, আর আল্লাহ ছাড়া অন্য কারো আমি ইবাদত করব না, এটি যদি এই কোন ব্যক্তি করতে পারে তাহলে খোদা সম্পর্কে এটি ইনসাফ করলে তুমি। এরপর যদি এক্ষেত্রে উন্নতি করতে চাও তাহলে এহসান করতে হবে। এহসান কি? তার মাহাত্ম্যের উপর এমন বিশ্বাস স্থাপন করো যে তার এমন ভাবে ইবাদত করো, তার ভালোবাসা এমন ভাবে হারিয়ে যাও, বিলীন হও, যে যেন তার মাহাত্ম্য, তার প্রতাপ এবং তার অফুরান সৌন্দর্যকে তুমি দেখেছ। এইভাবে ইবাদত করো। আদলের পরের স্টেজ হলো এসান, আর সেই এসানের অর্থ হলো আল্লাহর সমস্ত গুণাবলী সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করা, আর সেটিকে অবলম্বন করে তার ভালোবাসায় বিলীন হওয়া, তার অনুগ্রহ রাজির কথা যেন সবসময় মুখে থাকে। এরপরের পদক্ষেপ হলো ইটা এদেল করবা, আর তাহলে তোমাদের ইবাদত, তোমাদের ভালোবাসা, তার প্রতি তোমাদের আনুগত্যে যেন কোন প্রকারের কৃত্রিমতা না থাকে। তাকে এমন আন্তরিকভাবে স্মরণ করো যেভাবে তোমরা নিজেদের পিতা পিতামহকে ভালোবাসার সাথে স্মরণ করে থাকো। তার প্রতি ভালোবাসা তেমনই হওয়া উচিত যেভাবে এক বাচ্চা তার স্নেহময়ী মাকে ভালোবাসে। খোদার প্রতি ভালোবাসা যেন নিঃস্বার্থ হয়। এটি নয় যে সমস্যা দেখা দিলে মসজিদে আসলাম, লম্বা লম্বা সিজদা করলাম, ইবাদত করলাম, যখনই কষ্ট দূর হয়ে গেল, স্বাচ্ছন্দ্য এলো, অর্থের প্রাচুর্য এলো, তখন আল্লাহ তাআলাকে ভুলে গেলাম, নামাজ ভুলে গেলাম, ইবাদত ভুলে গেলাম, এমনটি যেন না হয়। মাতৃসুলভ ভালোবাসা নিয়ে খোদাকে স্মরণ করো। দ্বিতীয় বিষয় হলো মানব জাতির প্রতি সহমর্মিতা। এর অর্থ হলো নিজের ভাই এবং মানব জাতির প্রতি ইনসাফ করো, নিজের অধিকার যা আছে তার বেশি চাইবে না, ইনসাফ প্রতিষ্ঠা করো। এর তুলনায় যদি উন্নতি করতে চাও পরের পদক্ষেপ হলো এসান, অর্থাৎ ভাই যদি কোনো অন্যায় করে তাহলে তার সাথে তুমি পূর্ণ করো। কারো হাতে যদি কষ্ট পাও প্রতিশোধ না নিয়ে পণ্যের ফলে যদি সংশোধন সম্ভব হয় তাহলে ক্ষমা করো, তার কষ্টের পরিবর্তে তাকে তার আরামের বিধান করো। সে যে কষ্ট দিয়েছে তার বিনিময়ে আরামের বিধান করো এবং ভালোবাসার সাথে তাকে সাহায্য করো। এই হলো আদল, এটি হলো এহসান বা কারো উপর অনুগ্রহ করা। এর পরের পদক্ষেপ হলো ইতায়েজিল করবা, অর্থাৎ আত্মীয় সুলভ ব্যবহার। এর অর্থ হলো যতটা ভাইয়ের সাথে ভালো ব্যবহার করবে বা সৎ ব্যবহার করবে বা মানব জাতির যে প্রতি যে শুভ কামনা বা শুভেচ্ছা তুমি রাখো, শুভ ইচ্ছা রাখো মানব জাতির উন্নতির, কোনো স্বার্থে নয়, বরং নিঃস্বার্থভাবে তা করা করতে হবে। যেভাবে এক আত্মীয় অন্য আত্মীয়ের কল্যাণের জন্য কোন নিঃস্বার্থভাবে কাজ করে থাকে, সেই নৈকট্যের কারণে, আত্মীয়তার কারণে একজন যেভাবে অন্যের উপকার করে, সেই প্রেরণা এবং চেতনা নিয়ে মানুষের উপকার কর, এটি হলো ইতায়েজুল কুরবা। এটি নৈতিক উন্নতির উৎকর্ষতা, অর্থাৎ সৃষ্টির প্রতি সহানুভূতি এবং সহমর্মিতার ক্ষেত্রে কোন স্বার্থ যেন না থাকে, বরং ভ্রাতৃত্ব এবং আত্মীয়তার প্রেরণা এমন পর্যায়ে পৌঁছবে যে কোনো কৃত্রিমতা ছাড়াই, কোন কৃতজ্ঞতার আশা না রেখে বা কোন দোয়ার আশা না রেখে, সহজাত জোশ এবং আবেগ নিয়ে যেন মানুষের প্রতি মানুষের উপকার হয়, উপকার করা হয়। এটি সেই আকর্ষণীয় তাফসীর যা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এই আয়াতের প্রথম অংশে করেছেন। যা সেই ইনসাফ বা সুবিচারের ব্যাখ্যা করে, যা এমন ব্যক্তির কাছে আশা করা যায় যে শুধু খোদার খাতিরে তার ইবাদতের দাবি করে, ইবাদত করার দাবি করে। আমরা যারা আহমদী হওয়ার দাবি করি, আহমদী আখ্যায়িত হই, যাদের দাবি হলো আমরা সেই আদর্শ অনুসারে চলার চেষ্টা করি যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রেখে গেছেন, আর আমরা সেই শিক্ষার উপর অনুশীলন করি বা আমল করি যা আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করেছেন, এটি আমাদের দাবি। আর যার সত্যিকারের জ্ঞান এবং সত্যিকারের শিক্ষা এই যুগে হযরত মসীহ আলাইহিস সালাম আমাদেরকে দিয়েছেন, সুতরাং আমরা যদি শুধু মৌখিক দাবি পর্যন্ত সীমাবদ্ধ থাকি আর নিজেদের ব্যবহারিক অবস্থাকে পরিবর্তনের ব্যাপারে সচেষ্ট না হই, তাহলে আমাদের এই দাবি অন্তঃসার শূন্য। হযরত মসীহ মওউদের উদ্ধৃতিতে যে উদ্ধৃতি আমি তুলে ধরেছি, তাতে স্পষ্ট হয়েছে যে তিনটি নেকি বা নেক কর্ম করার খোদা তাআলা নির্দেশ দিয়েছেন। আমরা দেখেছি যে এর ফলে খোদার অধিকার ও প্রদান হয় এবং মানুষের প্রাপ্য প্রদান করা হয়, কিন্তু এই আয়াতের দ্বিতীয় অংশে তিনটি পাপকেও চিহ্নিত করা হয়েছে। এক ব্যক্তি যে একনিষ্ঠ ভাবে খাঁটি হৃদয়ে খোদার ইবাদত করে বা ইবাদতকারী, তার কাছে আশা করা যায় না বা প্রত্যাশা করা যায় না যে সে এই আয়াতে উল্লেখিত পাপগুলো কোনোভাবে করতে পারে বা করবে, কেননা খোদার ঘোষণা হলো আল্লাহ তাআলার ইবাদত মানুষকে এই সমস্ত বিষয় থেকে দূরে নেয়। যে মানুষ যদি খোদার ইবাদত করে বা সত্যিকার অর্থে নামাজ পড়ে, তাহলে সে এ থেকে দূরে চলে যায়। যেভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত অপছন্দনীয় এবং নোংরা বিষয় থেকে বিরত রাখে। তো যেখানে খোদা তাআলা একের পর এক পূর্ণ অবলম্বনের দিকে মনোযোগ আকর্ষণ করেন ইবাদতের ক্ষেত্রে উন্নতি করার জন্য, আর এরপর এমন একটি সময় আসে যখন মানুষ সম্পূর্ণভাবে খোদার হয়ে যায় এবং খোদার ইচ্ছাধীন কাজ করে, তার সন্তুষ্টি অর্জনের জন্য তার প্রতিটি গতিবিধি হয়ে থাকে। সেখানে এই দিকও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে এই নেকি, এই পাপকে এড়ানোর জন্য জেহাদ ও প্রয়োজন, নতুবা এই পাপ সেই পুণ্যের পথে বাধা সৃষ্টি করবে। আল্লাহ তাআলা বলছেন যে ফাশা বা অশ্লীলতাকে এড়িয়ে চলো। অশ্লীলতা ফাশা বলতে সে সমস্ত পাপকে বোঝায় যে পাপের খবর শুধু যে পাপ করে সে নিজেই জানে, অন্যরা তা অবহিত নয় বা অবগত নয়। বা সেই পাপ বেশিরভাগ ক্ষেত্রে অন্যের দৃষ্টির আড়ালে থাকে। মানুষ যখন খাঁটি মোমেন হয়ে সত্যিকারের ইবাদত গুজার হিসেবে আল্লাহ তাআলার সামনে সাজদাবনত হয়, সর্বপ্রথম নিজ যে অবাধ্য আত্মাকে সামনে রেখে নিজের পাপের উপর দৃষ্টি রেখে খোদাতালার কাছে সেই পাপ দূর করার জন্য তাকে দোয়া করতে হয়। অবস্থা যদি এমন হয় তাহলে সেই ইনসাফ এবং সুবিচার প্রতিষ্ঠিত হবে, এটি যে সুবিচার সে নিজের নফসের উপর করবে, নিজ অবাধ্য আত্মার উপর করবে। যতক্ষণ পর্যন্ত অবাধ্য আত্মাকে সমানভাবে পবিত্র করার চেষ্টা না হবে আল্লাহর সত্যিকার অর্থে ইবাদত প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। নিজের নফসের উপর যদি এভাবে দৃষ্টি না থাকে, একটি বা প্রতিটি পাপকে বের করার যদি চেষ্টা না হয়, বাইরে ছুড়ে ফেলার যদি চেষ্টা না হয়, তাহলে অন্যের সাথে আদল বা অন্যের সাথে ইনসাফ করা কোনোভাবে সম্ভব নয়। সুতরাং বাহিরের ইনসাফ বা সুবিচারের জন্য প্রথমে নিজের নফসকে ইনসাফের মানদণ্ডে দাঁড় করাতে হবে। মানুষ যদি এই চেষ্টা করে তাহলে তখন তার মনোযোগ সম্পূর্ণভাবে খোদার ইবাদতের প্রতিনিবদ্ধ হয়। এরপর আল্লাহ তাআলা বলেন যে মুনকার কে বর্জন করো, অর্থাৎ অপছন্দনীয় বিষয়কে এড়িয়ে চলো। সেই এমন বিষয় যা সরাসরি অন্যের ক্ষতির কারণ হয় না, কিন্তু অন্যরা সেটিকে দেখলে অপছন্দ করে। যেমন অনেক সময় মানুষের এমন মিথ্যা বলার অভ্যাস থাকে যে অন্যের কোনো ক্ষতি না হলেও বা নিজের কোনো উপকার না হওয়া সত্ত্বেও অনর্থক মানুষ কথা এমনভাবে পেশ করে যে কথা স্পষ্ট হয় না, মিথ্যা হিসাবে তা সামনে আসে। অনেকের গালি দেওয়ার বদভ্যাস রয়েছে। এই ধরনের একটা কাহিনীও আছে যে কোনো এক ব্যক্তির বিরুদ্ধে খলিফা সানির কাছে অভিযোগ হয়েছে যে সে অনেক গালি দেয়। খলিফা সানি রাজিয়াল্লাহু তাকে ডেকে জিজ্ঞেস করেন, শুনেছি আপনি অনেক গালি দেন। সে ব্যক্তি একটা গালি দিয়ে বলল যে কে বলছে আমি গালি দেই। তো অনেকেই অভ্যাস বশত গালি দেয়। তো এটি থেকেও নিজেকে পাক এবং পবিত্র রাখতে হবে, মুক্ত রাখতে হবে। কেননা মিথ্যা বা এটি কারো ক্ষতির উদ্দেশ্যে না বললেও একবার যদি বদভ্যাস হয়ে যায় তাহলে মানুষ পুরো মূর্তিমান মিথ্যাবাদী হয়ে যায়। আর এক পর্যায়ে নিজ স্বার্থের খাতিরে মানুষ অন্যায় পন্থা অবলম্বন করে। আল্লাহ তাআলা বলছেন যে এমন মানুষ খোদার খাঁটি ইবাদতকারী হয় না, কারণ আল্লাহ তাআলা ঘোষণা করে রেখেছেন যে খাঁটি ভাবে নিষ্ঠাপূর্ণ নামাজ যে পড়ে তার ভিতরে পাপ সৃষ্টি হতেই পারে না। তৃতীয় যে পাপ যা এই আয়াতে বর্ণিত হয়েছে তা হল বাগি, অর্থাৎ বাগাওয়াত বা বিদ্রোহ, অন্যের অধিকারকে পদদলিত করা, খর্ব করা, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা। মানুষ যদি অন্যের অধিকার এভাবে পদদলিত করা আরম্ভ করে আর সমাজের বিশৃঙ্খলার যদি সে কারণ হয় তাহলে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না, তার নামাজে সেই লক্ষ্য অর্জন হবে না যে লক্ষ্য অর্জনের জন্য সে নামাজে আসে। একদিকে এই ঘোষণা করব আমরা যে আমি মসজিদ নির্মাণ করেছি বিশুদ্ধ চিত্তে খোদার ইবাদত করে ইনসাফ প্রতিষ্ঠার জন্য মসজিদ নির্মাণ করছি, অপরদিকে বিদ্রোহ করবে বা বিদ্রোহ করবে এটি তো হতে পারে না। তাই এই অবস্থা থেকে বাঁচার জন্য খোদা তাআলা যেই রাস্তা শিখিয়েছেন দেখিয়েছেন তা অনুসরণ করা আবশ্যক। তার জন্য সবচেয়ে মৌলিক বিষয় হল নিজেদের হৃদয়ে উকি মেরে নিজের অবাধ্য আত্মা সম্পর্কে অবগত হয়ে আত্মশুদ্ধির চেষ্টা করতে হবে। তাহলেই সমাজে যে সমস্ত পাপ আছে সেগুলো দূর হবে আর বিদ্রোহের পাপ থেকে মানুষ মুক্ত থাকবে, বিদ্রোহ থেকে মানুষ মুক্ত থাকবে। কেননা এই বিষয়গুলো যদি এই রোগগুলো যদি মানুষের ভিতর বাড়তে দেয়া হয় তাহলে নিজাম থেকে মানুষকে তা দূরে নিয়ে যায় আর খেলাফতের আনুগত্যকে তখন মানুষ বাড়ুবর্ত করতে অস্বীকার করে। এরপর আমরা দেখেছি যে এমন মানুষ খোদার খাঁটি ইবাদত থেকে বঞ্চিত থাকে, বরং বাহ্যিক ইবাদতও তারা করতে পারে না, বাহ্যিকভাবেও তারা ইবাদত ছেড়ে দেয়। কেননা যে বিদ্রোহী সে ইনসাফ বা সুবিচার কোনোভাবে করতে পারবে না, আল্লাহ তাআলার ইবাদত ও খাঁটি হৃদয়ে সে করতে পারবে না। কোন বিদ্রোহীকে আপনি দেখুন, সে নিজের আমির বা আমিত্বের জালে ফেসে থাকে, আর এমন ব্যক্তি কখনো বিনয়ী হতে পারে না বা বিনম্র হওয়া সম্ভব না। আর যে বিনম্র নয়, যে বিনয়ী নয়, সে খাঁটি হৃদয়ে খোদার ইবাদত করা তার জন্য সম্ভব নয়, একনিষ্ঠভাবে ইবাদত করা সম্ভব নয়, আর সুবিচার বা ন্যায় বিচার প্রতিষ্ঠাও তার জন্য সম্ভব নয়। সুতরাং প্রত্যেক আহমদির উচিত, যদি খোদার সত্যিকারের দাসত্ব করতে হয় আর মসজিদের নির্মাণ থেকে যদি কল্যাণমণ্ডিত হতে হয়, যেদিকে আজকাল আপনার দৃষ্টি নিবদ্ধ রয়েছে, তাহলে এই সমস্ত পাপকে এড়িয়ে চলুন আর নেকির সেই সমস্ত পুণ্যের ক্ষেত্রে উন্নত মান অর্জনের চেষ্টা করুন যেদিকে আল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদের। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, মানুষ উদাসীন জীবন যাপন করবে, আবার বলবে যে খোদা তাআলার সাথে আমি সম্পর্ক প্রতিষ্ঠিত করেছি। তো এভাবে খোদার সাথে সম্পর্ক প্রতিষ্ঠিত হয় না, শুধু বয়াত করার দাবি করা আর জামাতে নাম লেখানো, এটি খোদা তাআলার সাথে সম্পর্কের কোন প্রমাণ নয়। খোদার সাথে সম্পর্কের জন্য একটা বিলীন হওয়ার প্রয়োজন আছে। এই উদ্দেশ্যে আমি মুসলিম ইসলাম বলছেন যে আমরা বারবার আমাদের জামাতের উপর প্রতিষ্ঠিত হওয়ার কথা বলি। আরেক জায়গায় তিনি বলেন যে তোমাদের কাজ এখন যা হওয়া উচিত তা হলো দোয়া, ইস্তেগফার এবং খোদা তাআলার ইবাদত, আত্মশুদ্ধি এবং নফসকে পাক করা, পবিত্র করার কাজে রত হও। খোদার দান এবং খোদার স্নেহের দৃষ্টির নিজেকে যোগ্য করো যার তিনি প্রতিশ্রুতি দিয়েছেন মুসলিমদের জামাতের সাথে। আরেক জায়গায় তিনি বলেন যে আমাদের জামাতের সবচেয়ে আবশ্যকীয় দায়িত্ব হল নিজেদের আখলাক বা চরিত্রকে সংশোধন করা, আল বান্দা এবং খোদার অধিকার প্রদানের প্রতি যেন সূক্ষ্মভাবে দৃষ্টি দেয়। এই হলো মসীহ মওউদের শিক্ষা আমাদের জন্য এবং আমাদের কাছে তার প্রত্যাশা। খোদা তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে খোদার ইবাদতকারী হই, ইনসাফ করি এবং খোদা সৃষ্টির অধিকার প্রদানকারী হই, এবং আত্মশুদ্ধির দিকে যেন সবসময় আমাদের দৃষ্টি থাকে এবং মনোযোগ থাকে, আর সবসময় নিজের ইবাদত, নিজের কোরবানিকে কবুল করার জন্য যেন আমরা দোয়া করার তৌফিক পাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দেন এই দোয়া করার।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم